করতে পারি না, এটা বরং পালন করলে গুনাহ হবে। যেমন ইতিপূর্বে একটা ছোট্ট হাদিস থেকে আপনারা বুঝতে পারলেন যে নবীর জায়গাতে রাসূলটাও আল্লাহ রাসূল সহ্য করেননি পরিবর্তন। কিভাবে আমি একটা নিয়মিত তৈরি করে দিচ্ছি ইবাদতের সাথে যোগ করছি, মানে পরিষ্কার কথা হলো এখানে এই শব্দগুলো প্রতি নামাজে নির্দিষ্ট সংখ্যায় পাঠ করা সম্পূর্ণ বেদাত। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন জিকির আজকার নামাজের পরে, সেটাই আমরা মুখস্থ করার চেষ্টা করব। সম্ভবত আপনারা একটু চেষ্টা করলে বিভিন্ন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই দোয়াগুলি, আমাদের থেকে মনে হয় বের হয়েছিল। এরপরে
পরবর্তী প্রশ্ন, বিতর ও কুনুত শব্দদ্বয়ের অর্থ কি? বিতর নামাজ কিভাবে ওয়াজিব হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে নামাজ পড়ে সর্বশেষে বিতর হিসেবে এক রাকাত নামাজ পড়তেন এবং এরপর আর কোন নফল নামাজ করতেন না। অথচ আমরা বিতরের তিন রাকাত নামাজের একসাথে নিয়ত করি, এটা কি শুদ্ধ? এবং বিতর নামাজের পর নফল নামাজ পড়লে কি ভুল হবে?
এখানে বেশ কয়েকটা প্রশ্নের সমাহার ঘটেছে একসাথে। এক নম্বর প্রশ্ন হল বেতির ও কুনুত শব্দদ্বয়ের অর্থ কি? বেতির শব্দের অর্থ হল বেজোড়, আরবিতে তার প্রতিশব্দ হল শফা, বুঝেছেন, মানে জোড়। আর কুনুত শব্দের অর্থ হল বিনয়ী, বুঝেছেন, মানে বিনয়ের স্বরে বিনীতভাবে আল্লাহ তাআলার কাছে কিছু আবেদন করা, দোয়া করা, এই এইটার নাম রেখে দেওয়া হয়েছে কুনুত। ওখান থেকে বিভিন্ন আয়াতের ভিতরে কানে তিন শব্দ এসেছে, কানে তিন আওয়াল কানে তাত, মানে বিনয়ী এবং বিনয়িনী এরকম শব্দ এসেছে কোরআনের ভিতরে। এরপরে বিতর নামাজ কিভাবে ওয়াজিব হলো? বিতর নামাজ তো ওয়াজিব না, বিতর নামাজ ওয়াজিব নয়। এরপরও আমরা কিছু ওই কিছু পণ্ডিতের কথা এখানে বলে থাকি, এগুলোর দিকে আমি যাচ্ছি না। সোজা কথা, এখানে বিতর নামাজ ওয়াজিব নয়, বরং বিতর নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে মুয়াক্কাদা। এখন আমাদের এই যে ওয়াজিব ওয়াজিবের প্রশ্নটা আসে অনেক সময় যে পার্থক্য করি ফরজ এবং ওয়াজিবের ভিতরে, ফরজ এবং ওয়াজিবের ভিতরে পার্থক্য করার কারণে আমরা দেখি যে অনেক সুন্নতে মুয়াক্কাদাকে ওয়াজিব বলে থাকি, আসলে ওগুলো সুন্নতে মুয়াক্কাদা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, সাহাবীদের দৃষ্টিতে ওয়াজিব এবং ফরজ উভয়টাই এক, কোনো পার্থক্য নেই, বুঝেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দৃষ্টিতে এবং সাহাবীদের দৃষ্টিতে ওয়াজিব ফরজের ভিতরে কোনো পার্থক্য নেই, একই। যদিও শাব্দিক অভিধানের ভিতরে কিছু পার্থক্য পাওয়া যায়, কিন্তু পরিভাষার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এ ব্যাপারে তাহলে দলিলের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজকে নফলের অন্তর্ভুক্ত করেছেন, বিতর নামাজকে নফলের অন্তর্ভুক্ত করেছেন। এই সম্পর্কে বহু হাদিস এসেছে, নফল মানে ফরজ নামাজ, ফরজ নামাজ ব্যতীত যত দুনিয়াতে নামাজ আছে, ফরজ নামাজ ব্যতীত এগুলোকে সবগুলোকে নফল বলা হয়েছে, মানে অতিরিক্ত, ফরজের অতিরিক্ত এগুলো সব হলো নফল। নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত, বুঝেছেন। এখন এই অতিরিক্ত নামাজগুলোর কোনোটার নাম সুন্নতে মুয়াক্কাদা, আর কোনোটা হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা আমরা রাখি, কিন্তু এগুলো সবই হলো ফরজের বাইরে, ফরজের অতিরিক্ত যে নামাজ এগুলো সবই হলো নফল। এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মা কানা রাসূল সাল্লাল্লাহু আলা শাইইন আশাদ্দু তাআহুদান মিনান নওয়াফিলি মিন রাকাআতাইল ফাজর মিনাল উইত্র ওয়া রাকাআতাইল ফাজর আও কামা কইল। মানে এই হাদিসের বক্তব্য হলো এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ গুলির ভিতরে সবচেয়ে যেই নামাজের গুরুত্ব দিতেন সেটা হলো ফজরের পূর্বের দুরাকাত এবং বিতর। ফজরের পূর্বের দুরাকাত এবং বিতর, তাহলে এই বিতর নামাজকে ফজরের দুই রাকাতের সাথেই উল্লেখ করা হয়েছে, মানে একই ধরনের সুন্নতে মুআক্কাদা। মানে এই যে শব্দ ব্যবহার করা হলো যে এগুলো সবচেয়ে বেশি আল্লাহ রাসূল গুরুত্ব দিতেন, এই জন্য ওর নাম আমরা পরবর্তীতে রেখেছি পার্থক্য করার জন্য। এরা তাহলে গুরুত্বপূর্ণ সুন্নত, তাগিদযুক্ত সুন্নত, মুআক্কাদা মানে তাগিদযুক্ত। তাহলে এই হাদিসে আমরা এটাই জানতে পারলাম যে ফজরের পূর্বের দুরাকাত সুন্নতেরই সমমর্যাদার হলো নামাজ এই ভিতর। এরপরে কোন কোন হাদিসের ভিতরে অবশ্য এসেছে আল ভিতর ওয়াজিবন, কিন্তু এই হাদিস মুহাদ্দিসিনদের নিকটে, যারা হাদিস বিশারদ, যারা হাদিস একত্রিত করেছেন, তাদের নিকটে এই হাদিস হলো দুর্বল, এই জন্য তারা এই হাদিস থেকে দলিল গ্রহণ করেন না। এরপর আরো হাদিস এসেছে আবু দাউদের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত ওবাদাহ ইবনে সামিত থেকে এসেছে। এর পুরো ঘটনা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। মানে এক ব্যক্তি, এক আনসারী ব্যক্তি শুনল যে মুহাম্মদ নামে, বাগদাদের ইরাকের এক মুহাম্মদ নামে ব্যক্তি বিতরকে ওয়াজিব বলে। তখন এই ব্যক্তি, এই আনসারী ব্যক্তি মখদাজি নামক এক তাবেঈর নিকটে এসে জিজ্ঞেস করলেন যে বিতর কি ওয়াজিব মুহাম্মদ যে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে? তখন ওই মখদাজি নামের তাবেঈ, উনি হযরত ওবাদাহ ইবনে সামিত, আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবি, তার কাছে এসে জিজ্ঞেস করলেন যে আমাদের নিকটে এরকম ফতোয়া দেখা যাচ্ছে, এই হাদিসটা আবু দাউদ নাসাইর ভিতরে এসেছে এই ঘটনাটা। তখন উনি অবদতমনের সামেদের কাছে চলে গেলেন রাদিয়াল্লাহু আনহু, যে জিজ্ঞেস করলেন এরকম মোহাম্মদ ফতোয়া দিয়ে বেড়াচ্ছে বিতর নাকি ওয়াজিব, আপনি কি বলেন, আপনি তো আল্লাহ রসুলের সাহাবি। তখন উনি বললেন কি খাজা বা মোহাম্মদ, মোহাম্মদ মিথ্যা কথা বলেছে, মোহাম্মদ মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিস শুনিয়েছেন, আল্লাহ রসুলের যে হাদিস আমাদের নিকটে রয়েছে, সে হাদিসের বক্তব্য হলো এই যে আল্লাহ রসুল বলেছেন যে পাঁচ ওয়াক্ত না, দিনে রাতে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজই ফরজ, এছাড়া অন্য কিছু নেই। তাহলে এই হাদিস থেকে দলিল পাওয়া যাচ্ছে যে তাদের নিকটে, সাহাবিদের নিকটে ওয়াজিব এবং ফরজ উভয়টাই এক। উনি বললেন কি, উনি দলিল দিচ্ছেন এই হাদিস দিয়ে, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে দিনে রাতে মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, আর ভিতর নামাজকে উনি ওয়াজিব বলছেন, মানে ওয়াজিব মানে ফরজ উনি ধরছেন, অবাদত রাজিয়াল্লাহু আনহু এই জন্য তাকে মিথ্যা বলে দিলেন যে না তো ফরজ না, তো ওয়াজিব না অর্থ ফরজ না। সাহাবিদের নিকটে, এরা হলো সাহাবিদের থেকে দলিল, আল্লাহ রসুলের নিকটে ওয়াজিব এবং ফরজ একই রকম হওয়ার দলিল হলো এই মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ ফরজ হলো তখন বক্তব্য রাখলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফরাযা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে জনমণ্ডলী তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, কাজেই তোমরা হজ পালন করো, হজ আদায় করো। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী জিজ্ঞেস করলেন আকরা বিন হাবিস, উনি বলছেন যে প্রত্যেক বছরই কি এটা ফরজ নাকি ইয়া রাসূলুল্লাহ? উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ কুলতু নাম লাওয়াজাব, যদি আমি না, অর্থাৎ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে ব্যক্তি জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল চুপ থাকলেন, তিনবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি এই হজ পালন করা ফরজ? আল্লাহ রাসূল রেগে গেলেন যে তৃতীয়বারে বলতেছেন যে জারুনি মা তারাক্তুকুম, আমি যে পর্যন্ত বলে ক্ষান্ত হই সেই পর্যন্তই বলে ছেড়ে দাও তোমরা, ওটা এটার পরে আর কিছু জিজ্ঞেস করতে যাবে না। কারণ আমি যেটা বলবো না জেনে রাখবে সেটা শরীয়ত না, সেটা শরীয়তের বহির্ভূত, যেটুকু বললাম ওইটুকুই কেবল শরীয়ত। শরীয়ত বাড়াতে যাচ্ছে কেন? শরীয়ত তো আমি যেটুক বলবো ওইটুক বলি, খান্ত একবার যখন বলে শেষ করেছি এটার অর্থ একবারই। যদি একাধিক হতো তাহলে তো আমি বলেই দিতাম, যেমন আমাদের ক্ষেত্রে বলে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আমি বলেছি, কাজে বেশি বাড়াবাড়ি করে জিজ্ঞেস করতে আসবে না, শরীয়ত বাড়ায় না। এরপর আল্লাহ রাসূল বললেন যে লাউ কুলত নাম লা ওয়াজাব, তুমি যেমন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে প্রতি বছর কি হজ ফরজ, আমি যদি বলতাম তাহলে ওয়াজিব হয়ে যেত, মানে আমি যদি বলতাম তাহলে ফরজ হয়ে যেত, এই কথার পরিবর্তে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াজিব হয়ে যেত। কথাটা বুঝে এসেছে? আল্লাহ রাসূল তাহলে ফরজ এবং ওয়াজিবের অর্থ একই বুঝলেন, যার জন্য তার সাহাবীও একই বুঝেছেন। আসলে মোহাম্মদ প্রচার করে বেড়াচ্ছে যে বিতির ওয়াজিব, কিন্তু সাহাবি বলতেছে যে না মিথ্যা কথা, বরং আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজই মাত্র ফরজ, মানে পাঁচ ওয়াক্ত নামাজই কেবল ওয়াজিব। এখানে দলিলের ভিত্তিতে কোনো পার্থক্য নেই, ওয়াজিব এবং ফরজের ভিতরে কোনো পার্থক্য নেই, সবই একরকম। এরপরে আমরা অনেক সময় পার্থক্য করে বলে থাকি যে আল্লাহ রাসূলের নির্দেশে যেটা হয়েছে সেটা হলো ওয়াজিব, এবং আল্লাহর নির্দেশে যেটা হয়েছে ওটা হলো ফরজ। কিন্তু এই কায়দা আমাদের নষ্ট হয়ে গেল এই দুই দলিল শুনলে, বুঝেছেন? এরপর আরো নষ্ট হবে আমাদের এই নিয়ম, বুখারী শরীফের ইবনে ওমরের বর্ণিত এক হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ফরজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র সাআম মিন তাআম, আল্লাহ রাসূল আমাদের উপরে ফিত্রার যাকাত ফরজ করেছেন, মানে এক সা খাদ্যদ্রব্য। তারা আমরা যে কায়দা করেছিলাম, আমরা নিয়ম বেঁধেছিলাম ব্যাকরণ, যে রাসুলের নির্দেশে যেটা হবে সেটা হলো ওয়াজিব, কিন্তু আল্লাহ রসুল তো এখানে বলে দিলেন যে সাহাবি বলতেছে আল্লাহ রসুল ফরজ করেছেন, আল্লাহ রসুল ফরজ করেছেন, আল্লাহ রসুল ফরজ ব্যবহার হলো, তাহলে এই এই ব্যাকরণও ঠিক না হাদিসের দৃষ্টিতে। বরং আল্লাহ রসুল সাল্লামের নির্দেশও যদি এসে থাকে কোনো কিছু সাব্যস্ত হয়ে থাকে এবং ওটা হালকা না হয়ে যায় অন্য হাদিসের মাধ্যমে, তাহলে এটা ওয়াজিব বা ফরজ। তো এই হলো কথা। এখন বিতির কিভাবে ওয়াজিব হলো, এটা ওয়াজিবের ব্যাপারে আপনাদের আলোচনা গেল। এরপর দুই রাকাত করে নামাজ পড়ে সর্বশেষ বিতির হিসেবে এক রাকাত নামাজ পড়তেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস পাওয়া যায়, হাদিসের সমস্ত হাদিসের নির্দেশে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো বিতির শেষের রাকাতটা, বিতির হলো শেষের রাকাতটা। আপনি যত রাকাতই নামাজ পড়েন, এক রাকাত যদি বেজোড় পড়েন সমস্ত নামাজ বেজোড় হয়ে গেল, এবং হাদিসে ওটাই এসেছে, বিতিরের নিয়ম এসেছে আপনি যাই নামাজ পড়েন পরে যদি এক রাকাত পড়ে নেন তাহলে ওটা সব বেজোড় করে দিল, মানে ওই জাতীয় নফল সমস্ত নামাজ বেজোড় হয়ে যাবে। তো এই জন্য শেষের রাকাতটা কিভাবে আমরা পড়ব, ওই বিতির রাকাতটা, এই সম্পর্কে অনেক হাদিসের ভিতরেই নিয়ম এসেছে। তা আমরা অন্যান্য নিয়মের দিকে না যেয়ে তিন রাকাত বিতির নিয়ম যেটা সেটাই আলোচনা করব। তিন রাকাত যদি আমরা বিতির নামাজ পড়ি তাহলে তার তিনটা নিয়ম রয়েছে, একটা হলো ভুল আর দুইটা হলো শুদ্ধ। তিন রাকাতের শুদ্ধ দুই নিয়ম হলো এই, নাসাই শরীফের ভিতরে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিসালাসিন লা ইফসিলু বাইনাহুন্না, আল্লাহ রাসূল তিন রাকাত ভিতরে নামাজ পড়তেন, একাধারে সমভাবে পড়ে যেতেন, এর ভিতরে কোনো পার্থক্য করতেন না, পার্থক্য করতেন না অর্থ তাশাহুদের মাধ্যমে পার্থক্য করতেন না, একসাথে পড়ে যেতেন একাধারে। এই হলো এক নিয়ম, এটা শুদ্ধ, কিন্তু এটা দুই নম্বর। একাধারে পড়ে যেতেন মানে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা করে তৃতীয় রাকাতে উঠে যেতেন, বসতেন না, বুঝতে পেরেছেন? দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা দিয়েই উঠে যেতেন তৃতীয় রাকাতের জন্য, ওই যে বসে আমরা তাশাহুদ পড়ি এটা না। এরপরে আরেকটা নিয়ম, শুদ্ধ নিয়ম, সেটা হলো হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, বুখারী শরীফের ভিতরে এসেছে, তিন রাকাত বিতরকে তিনি দুই সালামে পড়তেন। মানে দুরাকাত পড়ে নেওয়ার পর সালাম ফিরে দিয়ে আবার আরেক রাকাত পড়ে ওটাকে বিজড় করতেন আরেক সালামে। তো এটা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের আমল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকেও হাদিসে এসেছে, ওই রাত্রির নামাজ জোড়া জোড়া করে পড়তে হবে, দুরাকাত দুরাকাত করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কারো যদি সকাল হয়ে যাওয়ার ভয় থাকে তাই এক রাকাত তাড়াতাড়ি বেদের পড়ে নেবে, এক রাকাত আলাদা করে পড়ে নেবে, যত নামাজ পড়েছিল ইতিপূর্বে সবগুলো বিতর হয়ে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিসও এসেছে, ওই নিয়মেরই আওতায় সাহাবীরা মানে তিন রাকাত বেদেরকে দুই সালামে পড়তেন। যদি দুরাকাত পড়ে ফেলেন তাহলে আর এক রাকাত থাকলো, রাত্রে নামাজ দুরাকাত দুরাকাত করে পড়তে হবে, তো তাহলে দুরাকাত পড়ে ফেলেন তিন রাকাত, তাহলে আর থাকলো কত? এক রাকাত, এক রাকাত এক সালামে আর আলাদা সালামে। এই নিয়ম অনুযায়ী সাহাবীরা পড়তেন। এরপরে হলো তৃতীয় নিয়ম, তৃতীয় নিয়ম যেটা হলো যে তাশাহুদের মাধ্যমে দুরাকাত পড়ে তাশাহুদে মানে বৈঠক করে তাশাহুদ দোয়া পড়ে তারপরে আবার উঠা তৃতীয় রাকাতের জন্য। তো এইটা হাদিসের ভিতরে নেই, এটা হলো হাদিস বিরোধী, হাদিস বিরোধী, এইটা সম্পর্কে কোনো হাদিসে নেই। বরং আমরা কিছু হাদিসের অপব্যাখ্যা করে আশ্রয় গ্রহণ করি, কারণ ওই যে দুই ইবনে ওমর বা সাহাবীরা যে দুই সালামে পড়তেন তার কারণ হলো যে এই যে নিয়মটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন তাশাহুদের মাধ্যমে পড়া, এইটাকে বিশেষভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সেই নিষেধের হাদিসের উপরে আমল করতে যে সাহাবীরা দুই সালামে পড়তেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তুতিরু বিসালাতিন তুশাব্বিহু বিল মাগরিব, তোমরা যদি তিন রাকাত বিতর নামাজ পড়ো খবরদার মাগরিবের মতো করে পড়বে না, মাগরিবের মতো করে পড়বে না, বুঝতে পেরেছেন? তাহলে মাগরিবের মতো কিভাবে হয়? যদি আমরা তাশাহুদ পড়ি দুরাকাত পড়ার পর তাশাহুদে বসি তাহলে মাগরিবের মতো হয়ে গেল। এইটাই হলো সাহাবীদের মতর কেন্দ্র, মতর মত হওয়ার কেন্দ্র কিন্তু সাহাবীদের নিকটে এই তাশাহুদ। কিন্তু আমরা এইখানে একটা সুযোগ নিয়ে থাকি যে মত করা, মত থেকে দূরে সরার তো আরো বুদ্ধি আছে, বুদ্ধিগুলো বলা হয়। যেমন মাগরিবের তৃতীয় রাকাতে আমরা সূরা মিলাই না, শুধু সূরা ফাতিহা পড়ি, হ্যাঁ, আর বিতরে তো আমরা সূরা মিলাই, এই যে পার্থক্য হয়ে গেল, এটা তো পার্থক্য না। কারণ ইতিপূর্বে আপনারা শুনেছেন হাদিসের উদ্ধৃতি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের ভিতরে সূরা কেরাতের তিনটা পদ্ধতি, তিনটা পদ্ধতি, এক হলো মানে যেগুলো দুরাকাতের অতিরিক্ত নামাজ, ও দুরাকাত বাইরে অর্থাৎ তিন রাকাত চার রাকাত বিশিষ্ট যে সমস্ত নামাজ, এগুলোতে প্রথম দুরাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানো, এবং পরের রাকাতগুলিতে শুধু সূরা ফাতিহা, এই একটা সিস্টেম, এটা হলো প্রসিদ্ধ সবচেয়ে। আর সিস্টেম পাওয়া গেছে হাদিসের ভিতরে সবগুলো রাকাতে সূরা মিলানো, বুঝতে পেরেছেন? এটা বুখারীর ভিতরে এসেছে সবগুলো রাকাতে সূরা মিলানো। যদি সবগুলো রাকাতে সূরা মিলানো তাহলে তো এই কথা ঠিক থাকে না, বুঝতে পেরেছেন? এই যে আমরা বলি যে মাগরিবের নামাজের সূরা মিলাই না আর কোনোতে মিলাই, এই দ্বিতীয় পার্থক্য। কিন্তু দ্বিতীয় যে সূরা কেরাতের নিয়ম সবগুলো রাকাতে সূরা মিলানো, এটা যদি এই হাদিসের আওতায় দেয় তার পার্থক্য থাকে না, আবার একাকার হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বুঝতে পারছেন? মনে হয় বুঝতেছেন না নাকি? হ্যাঁ, বুঝা গেছে। এই হলো একটা মত থেকে মানে পার্থক্য করতে চাই, কিন্তু এটাও ঠিক থাকলো না। আর এক রকমের পার্থক্য আমরা করতে চাই যে কুনুতের মাধ্যমে বিতর নামাজে কুনুত করি এবং মাগরিবের নামাজে কুনুত করি না, এই হলো পার্থক্য। কিন্তু এই পার্থক্য যদি অন্যান্য হাদিসের দিকে খেয়াল করি দূর হয়ে যায়, আল্লাহর রাসূল এক মাস মাগরিবের নামাজের ভিতর কুনুত করছেন, এক মাস ধরে মাগরিবের নামাজে কুনুত করেছেন এবং আজও ওই হুকুম রয়ে গেছে, যদি ওই অবস্থা আসে তাহলে পার্থক্য হয়ে গেল, তাহলে তো আর পার্থক্য থাকতেছে না, বুঝেছেন? আবার একাকার হয়ে গেল, এরপরে আমরা আরেকটা পার্থক্য করে থাকি, এটা হলো ভুল, ওই কি উল্টা তকবির দেয় নাকি, বুঝলেন? উল্টা তকবিরের পার্থক্য, হ্যাঁ উল্টা তকবির, সোজা তকবিরই তো নাই, তো উল্টা তকবির কি দিবেন, সোজা তকবিরই নেই, কোনোতে শেষ রাখাতে মানে যদি রুকুর পূর্বে আপনি কোনো করতে চান তাহলে সোজা তকবিরই নেই, তো উল্টা কি দিবেন, উল্টাটা তো আরো না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি কুল্লি খাফজিন ওয়া রাফইন তাকবীরা, নামাজের তাকবীর দেওয়ার নিয়ম বেঁধেছেন আল্লাহ রাসূল, প্রত্যেক উঁচু নিচু হওয়ার সময় তাকবীর দিতে হবে, মানে অবস্থা পরিবর্তন, রুকুর জন্য নিচু হচ্ছেন, রুকু থেকে উঠতেছেন, কিন্তু এখানে তো আপনি দাঁড়িয়ে আছেন, যদি রুকুর পূর্বে হয়, রুকুর পূর্বে তাহলে উল্টা তকবীরও নেই সোজা তকবীরও নেই, খালি কেরাত শেষ হয়েছে আর হাতটা এরকম বুকের উপর থেকে হাত সরিয়ে এরকম করবেন, আর উল্টা সোজা কোনো তাকবীর নেই হাদিসে, এটা হলো আমাদের মানানো, বুঝতে পেরেছেন? তাহলে পার্থক্যের একমাত্র দিক যেটা সাহাবীরা ধরেছেন সেটা হলো তাশাহুদ, আমরা যে এখানে গড়িমসি করে থাকি, গোজামিল দিয়ে থাকি, এগুলো একটাও টিকে না, এগুলো পার্থক্য একটাও টিকে না। এরপরে কোনোতের কথা তো আপনারা শুনলেনি, সুরা মিরানোর কথা শুনলেনি, তারা উল্টা সোজা তাকবীরের কথা শুনলেন, সোজা তাকবীর পার্থক্যের বিষয় একটাই তাশাহুদ, এই জন্য মুহাদ্দিসিনে কেরামরাও এই এই কথাটাই উল্লেখ করেছেন, সাহাবীদের আচরণও এটা পাওয়া যায় যে এই হাত মত থেকে দূরে সরার জন্যই দুই সালামে পড়া হয়, সাহাবীরা পড়তেন মত থেকে দূরে সরার জন্য, আজও আরবে সেই সিলসিলায় রয়ে গেছে, মত থেকে দূরে সরার জন্য দুই সালামে পড়লে আর মত, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি দূরে সরার জন্য কিছু আলাপ আলোচনাও করে নিতেন যাতে মত আর না থাকেন মাগরিবের নামাজের, এই জন্য দুরাকাত নামাজ পড়ে উনি সালাম ফিরে চাকর বাকরদেরকে বিভিন্ন খাবার দাবার ইত্যাদি নিয়ে এসে বা কোনো একটা অর্ডার করে তারপরে আবার ওই এক রাকাত পূরণ করতেন যাতে মতের কোনো আশেপাশে না থাকে, বুঝেছেন? এই হলো দলিল ভিত্তিক কথা, কাজে আমরা যদি সহিষ্ণু শুদ্ধভাবে পড়তে চাই এই ক্ষেত্রেও আপনাদের ওই প্রশ্নটা আসবে, তাহলে আমাদের দেশে 95% লোক এরকম ভাবে পড়তেছে, যদি হাদিস ভিত্তিক না আমল করে তো হতে পারে 100% হয়ে যেতে পারে, এক সময় তো 100% ইসলাম থাকবে না দুনিয়াতে, তখনই তো কেয়ামত, তো এই জন্য আমার আশ্চর্য হওয়ার কি আছে, 100%ও তো হতে হবে, নাহলে তো কেয়ামত আসবে না, 100% যখন ইসলাম আর থাকবে না, আমি আজ 95 নিয়ে আশ্চর্য হচ্ছেন কেন, 100ই থাকবে না, একশোই মানে এরকম আংশ ইসলামের একটা নির্দিষ্ট বিষয়ে এরকম পার্থক্য, 95% লোক ভুলের ভিতরে চলে গেছে, দুনিয়াতে এরকমও ঘটবে 95% ইসলামের সামগ্রিক দিক ছেড়ে দিবে, তখনই কিয়ামত আসবে, তাহলে কোনো আশ্চর্যের বিষয় না, হতে পারে এটা ধারাবাহিকতা কিয়ামতের দিকে আগাচ্ছে, তাও কোনো মাসলা এরকম হয়েছে, হাদিসের বিরোধী যদি সারা দুনিয়া হয়ে যায় তবু ওটা বিরোধী বলা হবে, এটা নয় যে রাসুলের কথাই বাদ, কাজে আমরা এই সুন্নতি কায়দা আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন ওইভাবে আমাদেরকে পড়তে হবে। এরপরে এই সম্পর্কে আলোচনা শেষ, বেতের সম্পর্কে পরবর্তী প্রশ্ন, বেতের নামাজের পর নফল নামাজ পড়লে, বেতের নামাজের পরে নফল নামাজ পড়া, এটা যদি কারো কাজা থাকে তাহলে পড়তে পারে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এসেছে সেটাকে অনেক মুহাদ্দিসিন কেরাম খাস বলেছেন, মানে আল্লাহ রাসূল বিতর নামাজ পড়ার পর বসে বসে দুরাকাত হালকা করে নামাজ পড়তেন, এই নামাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস বলা হয়েছে, তার কারণ বা তার দলিল হলো এই যে উম্মতের জন্য আল্লাহ রাসূল বিতরের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথার বিপরীত হচ্ছে আল্লাহ রাসূলের আমল, হ্যাঁ আল্লাহ রাসূল কি বলেছেন, এই যে আলু আখেরা সালাতিকুম মিত্রান, তোমাদের রাত্রিকালের নফল নামাজগুলির শেষ নামাজ তোমরা বিতরটাকে রাখবে, এটা হলো আল্লাহ রাসূলের নির্দেশ উম্মতের জন্য, কিন্তু আল্লাহ রাসূলের আমলে পাওয়া যাচ্ছে যে তিনি বিতরের পরে দু রাকাত নামাজ বসে বসে হালকা করে পড়তেন। এটা ওই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা আল্লাহ রাসূলের সাথে খাস ছিল। যেমন অনেক ইবাদতই আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, তার ভিতরে এটা একটা। উম্মতের জন্য নির্দেশ আল্লাহ রাসূল এটা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল আমলে এটা পাওয়া গেছে। এইভাবে আসরের পর আল্লাহ রাসূল নিয়মিত দু রাকাত নামাজ পড়তেন, সম্ভবত বুখারীতে আপনারা পেয়ে যাবেন, নিয়মিত আল্লাহ রাসূল আসরের পর দু রাকাত নামাজ পড়তেন। কোন কারণের পরিপ্রেক্ষিতে এই নামাজের উদ্বোধন হয়েছিল আল্লাহ রাসূলের, কিন্তু ওটা আর ছাড়েননি। আল্লাহ রাসূলের নিয়ম ছিল কোন একটা আমল যখন কোন কারণবশত করতেন ওটা আর ছাড়তেন না। এটা হল আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। কিন্তু উম্মতের জন্য আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়ে রেখেছেন, তোমরা তোমাদের শেষ নামাজ রাখবে বিতর্কে, রাত্রিকালের শেষ নামাজ রাখবে বিতর্কে। এই হলো সমাধান।
পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ ও সুন্নত মিলে সর্বমোট কত রাকাত নামাজ আদায় করতেন?
এটা তো হাদিস এবং কোরআনের হাদিসের ভিতরে আমাদেরকে বিস্তারিত ভাবে দেখতে হবে। এরপরেও মোটামুটি ভাবে যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ এবং সুন্নত নফল নামাজ মিলে যে রাকাত সংখ্যা পাওয়া যায়, যেমন ১৭ রাকাত হলো ফরজ, তারপরে রাতে বা ১২ রাকাত, রাতে বা অর্থাৎ যেটাকে সুন্নতে মুআক্কাদ আমরা বলি ১২ রাকাত, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যে জড়িত সুন্নত নামাজগুলি এগুলো হলো ১২ রাকাত। এরপরে রাতে বিতর সহ ১১ রাকাত নামাজ পড়তেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল যোহা ২ থেকে ৬ রাকাত নামাজ পড়তেন, এরপরে আসরের পূর্বে ৪ রাকাত নামাজ পড়তেন। এই হলো মোটামুটি হাদিসের ভিতরে তালিকা পাওয়া যায়, মোটামুটি ৫০ রাকাত মতো মোটমাট। এরপরে আরও অনেক সময় যদি তাহিয়াতুল মসজিদ পড়ে থাকেন, সেটা হলো আম কথা, ওটা হিসাব করা যাবে না, ওটা ঢোকার সাথে সম্পর্ক। এই মোটামুটি ৫০ রাকাত নামাজ মানে মোটামুটি হিসাব করে পাওয়া গেছে। এরপরে প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, জুমার নামাজ সর্বমোট কত রাকাত? জুমার নামাজ আমরা পড়ে এসেছি ২০ রাকাত, ফরজ সুন্নত ছয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট কত রাকাত নামাজ আদায় করতেন? ওই ২০ রাকাত না আরো বেশি না কম, বিস্তারিত জানতেছি।
এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হলো জুমার নামাজ কত রাকাত? জুমার নামাজ ফরজ হলো ২ রাকাত, বাদ বাকি হলো সুন্নাত। এরপরে কাবলাল জুমা এবং বাদাল জুমা, কাবলাল জুমা বলতে কোনো নামাজ নাই, একমাত্র ওই যে তাহিয়াতুল মসজিদ ছাড়া, তাহিয়াতুল মসজিদ ছাড়া নির্দিষ্ট কোনো নামাজ নাই কাবলাল জুমা। বরং কাবলাল জুমা সম্পর্কে এই কথা এসেছে, কেউ যদি খুতবা আরম্ভ হওয়ার পূর্বে এসে যায়, তাহলে যতটুক সে সময় পাবে খুতবা আরম্ভ হওয়ার পূর্বে নামাজ পড়ে যাবে, সময় নির্ধারণ করবে কত রাকাত সে পড়বে, মানে যতটুক সে সময় পাবে তত রাকাত। যদি ৬ রাকাত পড়তে পারলো ৬ রাকাত পড়বে, যদি ৪ রাকাত পড়তে পারে তো ৪ রাকাত পড়বে, ৮ রাকাতের সময় পায় ৮ রাকাত পড়বে, সময় ওটা নির্ধারণ করবে। এবং সে যদি বেশি নামাজ পড়তে চায়, যেমন সাহাবীরা অনেকে নাস্তা না করেও এসে পড়তেন, বুঝেছেন? কারণ একটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে, ওই সময়ের ভিতরে নামাজে দণ্ডায়মানরত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আর সেই সময়ের যদি মিল পড়ে যায় ওই অবস্থাটায়, তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলা তার চাওয়া পাওয়া সব পূর্ণ করে দিবেন, এবং সে যা দোয়া করে সেটা আল্লাহ তবারক ওয়া তাআলা কবুল করে নেন। মানে ওই সময়টায় যদি মিল পড়ে যায়, তো এই সময়টা আল্লাহ রাসূল নির্ধারণ করেননি, এই জন্য সাহাবিরা ওই নাস্তা না করি অনেকেই এসে নামাজ পড়া শুরু করতে, ওই খুতবা পর্যন্ত চলতেই থাকতো। কত রাকাত আদায় করবো হিসাব আসে? কোনো হিসাব নেই, হাদিসে আসেনি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা নির্দিষ্ট হাদিস এসেছে যে কোন ব্যক্তি গোসল করে তারপরে সেন মেখে তেল মেখে মসজিদে যদি হেঁটে আসে, হেঁটে আসার পর সে কাউকে ডাঙ্গে কাউরে মাথার উপর দিয়ে না যে যেখানে স্থান পেল সেখানে বসে যে সেখানে সে যতটুকু আল্লাহ তো বড় কথা তার ভাগে ওয়াসাল্লা মা কুতিবালাহু এবং যত রাকাত তার ভাগ্যে আল্লাহ তো বড় কথা নামাজ রেখেছেন তত রাকাত নামাজ পড়ল, এরপর খুতবা যখন আরম্ভ হয়ে গেল চুপ থাকলো, এই ব্যক্তির জন্য আল্লাহ তো বড় কথা পরবর্তী জুমা পর্যন্ত যে সমস্ত গুনাহ হয় সেগুলো মাফ করে দেন। এই একটা হাদিস এসেছে, মানে যা আল্লাহ তার ভাগ্যে রাখলো তত রাকাত নামাজ সে আদায় করলো, মানে এটা নির্দিষ্ট করেননি আল্লাহ রাসূল, মানে সময় এটা নির্ধারণ করবে। এখন আমরা যদি কেউ রাকাত হিসেবে নির্ধারণ করি তাহলে এটা বেদাত হয়ে যাবে। যেমন আমাদের দেশে চার নির্ধারণ করা আছে, কাবলার জুমা চার, এটা কে নির্ধারণ করলো? আল্লাহ রাসূল তো নির্ধারণ করেননি, বরং সময় সাপেক্ষে ছেড়ে দিয়েছেন, সময় যতটুকু কুলাবে ততটুকু পড়বে। এই জন্য যেখানে আল্লাহ রাসূল নির্ধারণ করেননি কোনো ইবাদতের সংখ্যা, আমাদেরও নির্ধারণ করা চলবে না, ওই নির্ধারণ করতে গেলে বেদাত ঢুকবে। আপনি চার রাকাত নির্ধারণ করবেন, আর দেশে হয়তো তারা ছয় রাকাত নির্ধারণ করবে, তাহলে দল হয়ে গেল না, ও হলো চার রাকাতের দল, এ হলো ছয় রাকাতের দল, আর দেশে হয়তো আট রাকাত নির্ধারণ করবে, এই দলাদলি হয়ে যাবে, পার্টি হয়ে যাবে। এই জন্য যেখানে আল্লাহ রাসূল নির্ধারণ করেননি সবারই অধিকার যে কোনো রাকাত পড়তে পারবে, তাহলে এক, তাহলে তো এক থাকবে, তাহলে এক বিভক্ত হবে না। এটাই হল আল্লাহ রাসূলের সুন্নত বোঝার ব্যাপারে সূক্ষ্ম একটা পদ্ধতি। তাহলে আমরা বলবো কাবলার জুমা কোনো কিছু নামাজ নেই, শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ ছাড়া, ওটাই নির্দিষ্ট, এবং ওটা খুতবা চলাকালেও যদি কেউ ঢুকে তাও পড়তে পারবে, ওটা বুখারি মুসলিমের হাদিসে এসে গেছে। এরপরে বাদাল জুমা এসেছে নির্দিষ্ট নামাজ, বাদাল জুমা রাসূল সাল্লাল্লাহু থেকে নির্দিষ্ট এসেছে দু রাকাত বা চার রাকাত, কেউ কেউ পার্থক্য করেছে বা হাদিসেও এসে গেছে কোনো কোনো হাদিসে যে যদি বাড়িতে পড়ে তাহলে চার রাকাত এবং মসজিদে যদি পড়ে তাহলে দু রাকাত, না উল্টা হলো, মসজিদে যদি পড়ে তাহলে চার রাকাত এবং বাড়িতে যে পড়ে তাহলে দু রাকাত। এই হলো জুমার নামাজ সম্পর্কে। এরপরে আখেরি জোহর নামে যে আমরা কথা বলে থাকি, এটা হলো একবারে খাঁটি বেদাত, বরং আল্লাহ রাসূল সাল্লামের শরীয়তের উপরে বাড়াবাড়ি। হ্যাঁ, চার রাকাত দু রাকাত, মানে যত নামাজ আছে দিনের বেলায় নফল যত নামাজ পড়বে সব দু রাকাত দু রাকাত। নির্দিষ্ট নামাজ না, এটা যদি নির্দিষ্ট করে অক্তি আর সুন্নত নামে, অক্তি আবার কি, জোহর তো নেই আজকে, জোহর দিন আর জোহর নেই, জোহর দিন জোহর নেই, যারা জোহর নামাজ পড়ে তাদের জন্য আর জোহর নেই, যারা জোহর নামাজ পড়ে না মুসাফির কিংবা ওখানে জুমার নামাজ কায়েম হয় না লোকজন না থাকার কারণে, মহিলারা যারা জোহরের নামাজ পড়ে তাদের জন্য ওয়াক্তি সুন্নত রয়েছে, মানে জোহর, যারা জুমা পড়বে এদের জন্য আর জোহর নেই, জোহর কথাটাই উল্লেখ করা যাবে না, বুঝেছেন? শেষ,
পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বেশি নামাজ পড়েছেন সেদিন কত রাকাত পড়েছেন, এবং যেদিন কম পড়েছেন কত রাকাত পড়েছেন?
এর উত্তর হয়ে গেছে, এর উত্তর হয়ে গেছে। পরবর্তী
পরবর্তী প্রশ্ন, আমাদের বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ জামায়াত ওই তিন দিন, ২০ দিন, ৪০ দিন ও এক বছর চিল্লা দেওয়া হয়, আপনাদের সংস্থার সহি হাদিসের আলোকে নামাজ শিক্ষা একটি কাগজে লিখা হইয়াছে চিল্লা যাওয়া বিধান, তা সঠিকভাবে বুঝতে পারি নাই, তিন দিন দশ দিন চল্লিশ দিন ও এক বছর চিল্লা যাওয়া কি কারণে বিদাত তাহা বিস্তারিত জানতে চাই।
এ সম্পর্কে অবশ্য এর আগে উত্তর দিয়েছিলাম যে আল্লাহ রাসূল যে একটা অনুসরণের দিক সেটা হলো সংখ্যা বা পরিমাণ ভিত্তিক। যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসূল সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করেছেন সেগুলোতে আমরাও করব। এরপরে দাওয়াত তাবলীগ এটা হলো ইসলামের একমাত্র হাতিয়ার, ইসলাম প্রচারের এবং প্রসারের। এর মাধ্যমে নবীগণও প্রসার ঘটিয়েছেন, আল্লাহ তো বরকতাল্লাহ রেসালাত প্রচার করেছেন আমাদের নবী, এবং আমাদের নবী দায়িত্ব দিয়ে গেছেন যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এলেমের ওয়ারিস হয়েছে আল্লাহ রাসূল, অর্থাৎ হাদিস এবং কোরআনের যারা জ্ঞান লাভ করেছে তাদের উপর আল্লাহ রাসূল এই দায়িত্ব ন্যস্ত করে গেছেন এবং এটাকে আরো ব্যাপক করে দিয়েছেন এই কথা বলে বল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, যদি তোমরা একটা হাদিসও আমার জানো তাহলে সেটাও প্রচার করে দাও। কিন্তু এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ওটা হাদিস কিনা, আমাদের আগে সতর্ক হয়ে যেতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, যা প্রচার করতেছি এটা সঠিক হাদিস এবং কোরআনের কথা কিনা এটা জানার পর আমাদেরকে প্রচার করতে হবে, এবং যে যতটুকু জানি সে ততটুকুই প্রচার করবে, এর বেশি নয়। আমাদের সমস্যা হলো যে আমরা জানি আর না জানি প্রচার করে যাই, খালি প্রচার করব, এটা হলো একটা সমস্যা। এর মাধ্যমে অনেক ভুল ছড়ায়। এই জন্য আল্লাহ তবরক তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন, কুল হাযিহি সাবীলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বা তাকে বলতে বলা হচ্ছে, আপনি বলুন হাযিহি সাবীলি, এটাই হলো আমার পথ, এটাই হলো আমার আদর্শ, আদউ ইলা আল্লাহ, যে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব আলা বাসীরাতিন, জ্ঞান সম্পন্ন হয়ে, জ্ঞান এবং বিচক্ষণতার সাথে, মানে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, আমানা আনা অমানিত্তাবানি, এই আদর্শ হলো আমারও এবং যারা আমার অনুসরণ করতে চাই তাদেরও। তাহলে আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে এই ব্যাপারে, তারপরে আমরা ওটা প্রচার করতে পারব। কিন্তু আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে যে কিছু কিছু শুদ্ধ বাদ বাকি সব ভুলই প্রচার করা হয়, বাদ বাকি খুব কম নির্ভরযোগ্য আলেমরা প্রচারে বের হন, নাহলে দেখা যায় ওই মূর্খ সমাজে ওই পটলা পটলি নিয়ে সব আসে, এরপরে তাদের ভিতরে যিনি আমির থাকেন তারও জ্ঞান একেবারে সীমিত, অথচ মুখ বন্ধ হয় না, বলেন প্রচার করে যান, এটা হলো একটা সমস্যা। আল্লাহ তো বড় কথা জ্ঞান অর্জন করতে বলেছেন, জ্ঞান অর্জন করতে হবে আলেমদের কাছে গিয়ে, এই জন্য আপনি আলেম খুঁজেন। আপনি যদি জ্ঞানী অর্জন করতে চান তাহলে এরকম নির্দিষ্ট কায়দা অবলম্বন না করে বরং আপনি মাদ্রাসাতে যান বা কোনো একটা আলেমের পিছ ধরেন, নির্ভরযোগ্য আলেম দেখে তার কাছে যান, প্রতিদিন খাতা কলম নিয়ে যাবেন, প্রতিদিন কোরআন এবং হাদিস নিয়ে যাবেন, প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আপনি যান, আলেমের কাছে যান। এরকম ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করা একটা নির্দিষ্ট কায়দায় দলবদ্ধভাবে এই সীমিত জ্ঞানের কিছু লোকের কাছে যা শুনলেন সেটাই প্রচার করেন, যার জন্য বহুত ভুল এবং জাল হাদিস কিন্তু এখান থেকে বহুত বেরিয়েছে। জাল হাদিস অনেক সময় আমরা এটাও জানি না যে আল্লাহ রাসূলের নাম দিয়ে কিছু মিথ্যা যদি প্রচার করি তো সাংঘাতিক পাপের ভাগী হতে হবে, এ কথাটাও আমরা জানি না, যার জন্য রাসূলের নামে বহু হাদিস বা বুজুর্গানের দিনের উদ্ধৃত জাল হাদিস আমরা ছড়িয়ে থাকি। তো জাল হাদিসের মাধ্যমে যদি একটাও প্রচার করা হয় তা আপনার মাধ্যমে যদি একজন নামাজ ধরলো সে বেচারা বেঁচে গেল, কিন্তু আপনি তো জানার নামে ঠিকানা বানিয়ে নিলেন, সে বেচারা নামাজই হলো, এটা ভালো কথা, কিন্তু আপনি যে তাকে বিভিন্ন ধরনের জাল হাদিস বলে এরকম আকৃষ্ট করলেন এর জন্য তো আপনি জাহান্নামী হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। এই জন্য আমাদের আগে জানতে হবে প্রতিটা কথা মুখ দিয়ে বের করার আগে ওটা যাচাই করে নিতে হবে, এবং এই যাচাইয়ের প্রশ্ন আসলে গভীর জ্ঞানের দরকার আছে, গভীর জ্ঞানের যেন এটা নয় যে আপনি বসে থাকবেন, আপনি শিখেন, শিখে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা হাদিসে যদি নির্ভরযোগ্যভাবে আপনি জানেন ওটাই প্রচার করেন, আপনি তাবলীগ করে দিলেন, ওটাই তাবলীগ হয়ে গেল। আল্লাহ রাসূল বাল্লিগু আননি, তাবলীগ করে দাও, একটিও যদি হাদিস জানো সেটাই প্রচার করে, ওটাও তাবলীগ হয়ে গেল। এরপরে কথা হলো যে এই যে পরিমাণ নির্ধারণ করা, কোন স্থানে যদি দেখা যায় অমুক জায়গায় দরকার আছে প্রচার করার, হ্যাঁ ওখানে ভুল ভ্রান্তি আসে, ওরকম আপনাকে জ্ঞান নিয়ে যে কয়েকদিন সময় লাগবে ওই কয়েকদিন নির্দিষ্ট করা, না এরা নিয়ম বেঁধে দেওয়া না যে এত এত এর ভিতরে গ্রহণ করতে হবে, না আল্লাহ রসুল বের হতেন বাড়ি থেকে তো আল্লাহ রসুলের সমস্ত বের হওয়া ছিল জিহাদ, জিহাদ দাওয়াত এবং জিহাদ। তো ওই হাদিসগুলো আমরা এখানে টেনে নিয়ে আসি। আল্লাহ রসুল জিহাদে যেতেন, জিহাদে যে যে কয়দিন সময় লাগতো সেই কয়দিন থাকতেন, দেখা গেছে অনেক কোন জায়গায় 13 দিন ছিলেন, কোন জায়গায় 14 দিন ছিলেন, কোন জায়গায় 18 দিন ছিলেন, কোন জায়গায় 1 মাস ছিলেন, কোন জায়গায় 3 মাস থাকতে গেছে তার সাহাবীদেরকে, বুঝেছেন? এটা হলো প্রয়োজন সাপেক্ষে আপনি নির্ধারণ করে দেবেন এই কয়দিন থাকতে, এই নির্ধারণের দিক দিয়ে এটা বেরাতে হয়ে যাবে। আল্লাহ রসুল তাবলিগ করতে বলেছেন, তাবলিগের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যদি প্রয়োজন পড়ে যেতেও বলেছেন, কিন্তু এরকম নিয়ম নির্ধারণ না করে বরং যে কয়দিন বের হয়েছেন বের হলাম আল্লাহর ভরসা, যে কয়দিন লাগে ওদেরকে হেদায়ত করতে ওই কয়দিন আমি ওখানে থাকবো। দেখা যায় যে এক গ্রামে যাওয়ার পর ওই লোকের ওই গ্রামের লোকরা গোমরা থেকেই গেল, উনি চলে গেলেন, কারণ ওই যে সময় পূর্ণ হয়ে গেছে। এই নিয়মের ভিতরে এগুলো আসে, আপনি যখন যাবেন ওই জায়গাটা নিয়ম পালন করা না, উপকার পৌঁছানো, তাদেরকে উপকার পৌঁছানো, যে কয়দিন লাগবে ওই কয়দিন থাকেন, আপনার তো অভিজ্ঞ যে কয়দিন কুলাই। এরপরে যদি না পারলেন বারবার বুঝিয়ে, এটাও রাসূলের থেকে সুন্নাত আছে, আপনি অনেক সময় বুঝাতে পারেননি অনেককে, আবু জাহাল অথবা শেবা রাবিয়া এদেরকে বুঝাতে পারেননি, সেটাও আলাদা কথা। এই হলো মানে নির্দিষ্ট করার দিক দিয়ে এটাকে বেদাত বলা হয়েছে, যেহেতু আল্লাহ রসুল থেকে এই ব্যাপারে পরিমাণ বা সংখ্যা নির্দিষ্ট করা হয়নি, যার জন্য আমরাও করব না, ওই প্রয়োজনের প্রয়োজন সাপেক্ষে আল্লাহ রসুল সাল্লাম দিন কাটাতেন, আমরাও আজকে প্রয়োজন সাপেক্ষে দিন কাটাবো, এর জন্য নিজাম বা রীতি তৈরি করলে এটা শরীয়তের মানে পরিপন্থী হয়ে যাবে, সেই দৃষ্টিতে বলা হয়েছে। আমরা ক্ষান্ত দিচ্ছি, আগামী সপ্তাহ আমাদের প্রশ্ন উত্তর চলবে, কারণ আরো থেকে গেছে, এগুলো আমরা শেষ করে তারপরে আবার নির্দিষ্ট আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আমরা এই আলোচনা আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।